গসপেল থেকে বার্তা র্যান্ডলফ ডান রবার্তো সান্তিয়াগো দ্বারা বই সারাংশ। যিশু সমস্ত ধার্মিকতা পরিপূর্ণ করার জন্য তার বাপ্তিস্যের পরে তার পরিচর্যা শুরু করেছিলেন। ইহুদিরা তাকে একজন রাব্বি বলে মনে করত, যদিও তিনি তাদের র্যাবিনিকাল স্কুলে পড়েননি। কিন্তু তিনি ভিন্ন ছিলেন, যেহেতু তিনি অন্য রাব্বিদের মতো নয়, কর্তৃত্বের সাথে শিক্ষা দিতেন। যিশু এক দুইজনকে তার শিষ্য এবং সাক্ষী হিসাবে নিযুক্ত করেছিলেন। তাদের মধ্যে তিনজন, ম্যাথিউ, মার্ক এবং জন, যিশুর একটি বিবরণ লিখেছিলেন যখন তারা যিশুর সাথে ছিলেন যখন তিনি পৃথিবীতে ছিলেন। লুক একজন চিকিৎসক ছিলেন যিনি পলের সাথে ছিলেন যখন তিনি ইহুদিদের কাছে খ্রিস্ট ঘোষণা করেছিলেন। লুক তার বিবরণের শুরুতে লেখার উদ্দেশ্য উল্লেখ করেছেন, যেহেতু অনেকে আমাদের মধ্যে যে সমস্ত কাজগুলি সম্পন্ন হয়েছে তার একটি বর্ণনা সংকলন করার উদ্যোগ নিয়েছে, ঠিক যেমন শুরু থেকে যারা প্রত্যক্ষদর্শী এবং শব্দের মন্ত্রী ছিলেন তারা আমাদের কাছে সেগুলি পৌঁছে দিয়েছেন, তাই আমার কাছেও ভালো লাগছিল সমস্ত জিনিস নিবিড়ভাবে অনুসরণ করে। গত কিছু সময়ের জন্য আপনার জন্য একটি সুশৃঙ্খল বিবরণ লিখতে সবচেয়ে দুর্দান্ত থিওফিলাস, যাতে আপনি যে বিষয়গুলি শিখিয়েছেন সে সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারেন। তাদের প্রতিটি বার্তা ম্যাথিউ দিয়ে শুরু করে সংক্ষিপ্ত করা হয়েছে, ম্যাথু, এবং তিনি সমস্ত গালিল জুড়ে গিয়েছিলেন, তাদের সমাজগৃহে শিক্ষা দিতেন এবং রাজ্যের সুসমাচার ঘোষণা করেছিলেন। ধন্য যারা আত্মায় দরিদ্র, কারণ স্বর্গরাজ্য তাদের। ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য নম্র, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। ধন্য দয়ালু, কারণ তারা করুণা পাবে। ধন্য যারা অন্তরে শুদ্ধ, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। ধন্য শান্তি স্থাপনকারীরা, কারণ তাদেরকে ঈশ্বরের পুত্র বলা হবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়, কারণ স্বর্গরাজ্য তাদের। ধন্য আপনি যখন অন্যরা আপনাকে নিন্দা করে এবং আপনাকে তাড়না করে এবং আমার কারণে আপনার বিরুদ্ধে মিথ্যাভাবে সমস্ত ধরনের মন্দ কথা বলে। আনন্দ করুন এবং আনন্দ করুন, আপনার পুরস্কার স্বর্গে মহান, কারণ তারা আপনার আগে যারা নবীদের তাড়না করেছিল। সরু দরজা দিয়ে প্রবেশ করো, কারণ দরজাটি প্রশস্ত এবং পথটি সহজ যা ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং যারা এটি দিয়ে প্রবেশ করে তারা অনেক, কারণ দরজাটি সরু এবং পথটি কঠিন যা জীবনের দিকে নিয়ে যায়, এবং যারা খুঁজে পায় তারা এটা অল্প। যে সবাই আমাকে প্রভু প্রভু বলে সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে না, কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। এটা করতে পারার জন্য পিতার ইচ্ছাকে জানতে হবে। যিশু হলেন শব্দ এবং পৃথিবীতে থাকাকালীন এটি ঘোষণা করেছিলেন, তাই পিতার বাক্য শেখার জন্য একজনকে যিশুর শিক্ষা অনুসন্ধান করতে হবে। সুতরাং যে কেউ আমাকে মানুষের সামনে স্বীকার করে আমিও আমার স্বর্গের পিতার সামনে স্বীকার করব, কিন্তু যে কেউ অস্বীকার করে যিশুকে ঈশ্বর বলে স্বীকার করতে অস্বীকার করে বা মানুষের সামনে আমাকে আমিও আমার স্বর্গের পিতার সামনে অস্বীকার করব। যে ভালো বীজ বপন করে সে হল মনুষ্যপুত্র, মাঠ হল জগৎ, আর ভালো বীজ হল রাজ্যের সন্তান। আগাছা হল মন্দের সন্তান, আর যে শত্রু সে বপন করেছে সে হল শয়তান। ফসল কাটানোর সময় হল দূত, যেমন আগাছা জড়ো করা হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তেমনি মানবপুত্রও তার দূতদের পাঠাবেন তার রাজ্য থেকে সমস্ত পাপের কারণ এবং সমস্ত আইন ভঙ্গকারীকে জড়ো করবে, এবং সেই জায়গায় তাদের পিতার রাজ্যে কাঁদবে এবং দাঁত ঘষবে, যা শোনার মতো কান আছে সে শুনুক। তিনি তাদের উত্তর দিলেন, আর তোমরা কেন তোমাদের ঐতিহ্যের দোহাই দিয়ে ঈশ্বরের আদেশ ভঙ্গ করছ? যিশু তাকে উত্তর দিয়েছিলেন, আপনি ধন্য শিমন বাজনা, কেননা মাংস ও রক্ত আপনাকে এটি প্রকাশ করেনি, কিন্তু আমার স্বর্গের পিতা। আমার গির্জা তৈরি করুন, এবং নরকের দরজাগুলি, নরক নয় কিন্তু হেডিস, যেমন গ্রিক শব্দ হাইটস এর অর্থ বিদেহী আত্মার স্থান বা অবস্থা, এটির বিরুদ্ধে বিজয়ী হবে না। পিটার, গ্রিক শব্দ পেট্রোস থেকে যার অর্থ একটি নাম, ঐশ্বরিক অনুপ্রেরণা থেকে ঘোষণা করা হয়েছে যে যিশু ছিলেন ঈশ্বর, ঈশ্বরের রাজ্য এবং ঘরের ভিত্তি। এই শিলা, গ্রিক শব্দ পেট্রা থেকে যার অর্থ পাথরের ভর, একটি ভিত্তি শিলা, থায়ের গ্রিক লেক্সিকন থেকে। যদি কেউ আমার পরে আসতে চায় সে যেন নিজেকে অস্বীকার করে, আত্মকে প্রথমে না রাখে এবং তার ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করে। কারণ যে তার জীবন বাঁচাতে চায় সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য তার জীবন হারায় সে তা পাবে। একজন মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে নিজের জীবন হারায় তাতে কি লাভ? অথবা একজন মানুষ তার জীবনের বিনিময় কি দেবে? কারণ মনুষ্যপুত্র তার পিতার মহিমায় তার সর্বদূতদের সঙ্গে আসবেন, তারপর তিনি প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল দেবেন। আমি তোমাদের সত্যি বলছি, এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে যারা মনুষ্যপুত্রকে তার রাজ্যে আসতে না দেখা পর্যন্ত মৃত্যুর স্বাদ পাবে না। তার যিশুর রাজ্য দারিদ্রদের রাজ্য নয়, যেহেতু সেই শ্রবণ মৃত যিশুর রাজ্য এখন উপস্থিত। গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কোনো ভালো কাজ করতে হবে। এবং তিনি তাকে বললেন, আপনি কেন আমাকে ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করছেন? শুধু একজনই ভালো আছেন। তুমি যদি জীবনে প্রবেশ করতে চাও, আজ্ঞা পালন কর। তিনি তাকে বললেন, কোনটি? যিশু বললেন, তুমি খুন করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, সম্মান করবে না, তোমার পিতামাতা এবং তোমার প্রতিবেশীকে তোমার মতো ভালোবাসবে। যুবকটি তাকে বলল, এইসব আমি পালন করেছি, আমার এখনও কিসের অভাব আছে? যিশু তাকে বললেন, তুমি যদি নিখুঁত হতে চাও, যাও, তোমার যা আছে তা বিক্রি কর এবং গরিবদের দাও, তাহলে তোমার স্বর্গে ধন থাকবে, এবং এসো আমাকে অনুসরণ কর। যুবকটি এই কথা শুনে দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার প্রচুর সম্পত্তি ছিল। এই যুবকটি বিশ্বাস করেছিল যে সে অনন্ত জীবন অর্জন করতে পারে, যেহেতু সে বলেছিল, আমাকে কি করতে হবে? অনন্ত জীবন পেতে হলে আমাকে কোনো ভালো কাজ করতে হবে। সে অসন্তুষ্ট হয়ে গেল, কারণ সে দৃশ্যত তার সম্পদের উপর নির্ভরশীল। তোমার কি মনে হয়? একজন লোকের দুটি ছেলে ছিল, আর সে প্রথমটির কাছে গিয়ে বলল, বাছা, আজ আঙ্গুর খেতে গিয়ে কাজ কর। এবং তিনি উত্তর দিলেন, আমি যাব না। কিন্তু পরে সে তার মতো পরিবর্তন করে অন্য ছেলের কাছে গিয়ে বলল, আমি যাই স্যার। দুইজন তার বাবার ইচ্ছা পালন করেছে, তারা বলল প্রথমটি। যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, কর আদায়কারীরা এবং বেশ্যারা তোমাদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে এবং পতিতারা তাকে বিশ্বাস করেছিল, এবং আপনি যখন তা দেখেছিলেন তখনও আপনি আপনার মন পরিবর্তন করেননি এবং তাকে বিশ্বাস করেননি। কথা বলা আনুগত্য নয়, কর্মক্ষমতা অনুসরণ করে অনুতাপ হল আনুগত্য। স্বর্গরাজ্যকে একজন রাজার সাথে তুলনা করা যেতে পারে, যে তার ছেলের জন্য একটি বিবাহের ভোজ দিয়েছিল, তিন এবং তার দাসদের পাঠিয়েছিল যাদেরকে বিয়ের ভোজে নিমন্ত্রণ করা হয়েছিল তাদের ডাকতে, কিন্তু তারা আসবে না। আবার তিনি অন্য দাসদেরকে এই বলে পাঠালেন, যারা আমন্ত্রিত তাদের বলুন, দেখুন, আমি আমার নৈশভোজ প্রস্তুত করেছি, আমার ষাঁড় এবং আমার মোটা বাছুরগুলি জবাই করা হয়েছে, এবং বিয়ের ভোজে আসুন। কিন্তু তারা কোনো মনোযোগ দেয়নি, এবং একজন তার খামারে, অন্যজন তার ব্যবসার দিকে চলে যায়, বাকিরা তার চাকরদের ধরে নিয়ে যায়, তাদের সাথে লজ্জাজনক আচরণ করে এবং তাদের হত্যা করে। রাজা রাগান্বিত হন এবং তিনি তার সৈন্য পাঠিয়ে সেই হত্যাকারীদের ধ্বংস করেন এবং পুড়িয়ে দেন তাদের শহর। তখন তিনি তার চাকরদের বললেন, বিয়ের ভোজ প্রস্তুত, কিন্তু যারা নিমন্ত্রিত ছিল তারা যোগ্য ছিল না, তাই প্রধান সড়কে যাও এবং যতজনকে পাও তাদের দাওয়াত দাও। এবং সেই চাকররা রাস্তায় বেরিয়ে গেল এবং যাকে তারা পেয়েছিল খারাপ এবং ভালো উভয়ই জড়ো করল। কিন্তু যখন রাজা অতিথিদের দেখতে এলেন, তখন তিনি সেখানে একজন লোককে দেখতে পেলেন বিয়ের পোশাক। তখন সে তাকে বলল, দোস্ত, বিয়ের পোশাক ছাড়া তুমি এখানে কিভাবে এলে? আর সে বাকরুদ্ধ হয়ে গেল। তখন রাজা অনুচরদের বললেন, ওর হাত পা বেঁধে বাইরের অন্ধকারে ফেলে দাও, সেই জায়গায় কান্নাকাটি ও দাঁতে দাগ ঘষতে হবে, কারণ অনেকেই ডাকা হয় কিন্তু অল্প সংখ্যককেই মনোনীত করা হয়। দ্রষ্টব্য, রাজা হলেন ঈশ্বর, পুত্র হলেন খ্রিস্ট এবং খ্রিস্টানরা হলেন খ্রিস্টের বধূ। যিশু সুসংবাদ ঘোষণা করেছিলেন এবং মৃত ব্যক্তিদের জীবিত করে তোলাসহ অলৌকিক কাজগুলি করেছিলেন। প্রমাণ, তিনি মানবদেহে দেবতা ছিলেন। অনেক ইহুদি, বিশেষ করে নেতারা, তাকে এবং তার বার্তা প্রত্যাখ্যান করেছিলেন। যিশু ঈশ্বরের মেষশাবক, ঈশ্বরের কাছে তার পার্থিব দেহকে একমাত্র পাপ নৈবেদ্য হিসাবে নিবেদন করেছিলেন, যা সমস্ত মানুষের জন্য ক্ষমা এবং মুক্তির দরজা খুলে দিয়েছিল। ম্যাথিউ এর গসপেলের সারাংশ পাঠ্যটি ম্যাথিউ, মার্ক, লুক এবং জোহনের গসপেলগুলিতে লিপিবদ্ধ হিসাবে গালিলে ঈশ্বরের রাজ্যে সুষমাচার ঘোষণা করার বিষয়ে যিশুকে কেন্দ্র করে। তিনি সিনাগোগে শিক্ষা দিতেন এবং আশা ও পরিত্রাণের বার্তা দেন। যিশু সেই আশীর্বাদ সম্পর্কেও শিক্ষা দিয়েছিলেন, যা তাদের জন্য অপেক্ষা করছে যারা ঈশ্বরের আদেশ অনুসরণ করে, এবং যারা তা করে না তাদের পরিণতি। তিনি অন্যদের সামনে তাকে স্বীকার করার এবং তাকে অনুসরণ করার গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন, এমনকি যদি এর জন্য পার্থিব সম্পদ ত্যাগের প্রয়োজন হয়। যিশু ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন এবং এর বিপরীত মানবিক ঐতিহ্যগুলি অনুসরণ করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে পিটারের তার দেবত্বের স্বীকারোক্তি ছিল তার গির্জার ভিত্তি, এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার দ্বিতীয় আগমন প্রত্যেকের কাজ অনুসারে বিচার করবে। মার্ক, এবং খুব ভোরে উঠে অন্ধকার থাকতে থাকতে তিনি চলে গেলেন এবং নির্জন জায়গায় গেলেন এবং সেখানে তিনি প্রার্থনা করলেন। আর শিমোন ও তার সঙ্গীরা তাকে খুঁজতে লাগলেন, আর তাকে খুঁজে পেলেন এবং বললেন, সবাই তোমাকে খুঁজছে। তিনি তাদের বললেন, চলো আমরা পরের শহরগুলিতে যাই, আমি সেখানেও প্রচার করতে পারি, সেই জন্যই আমি বেরিয়ে এসেছি। এবং তিনি সমস্ত গালিল জুড়ে তাদের সমাজগৃহে প্রচার করতে এবং ভূতদের তাড়াতে গিয়েছিলেন। যিশু চেয়েছিলেন যে স্বর্গের রাজ্য কাছাকাছি রয়েছে, এই সুসংবাদ শুনে অনেককে আশীর্বাদ করা হোক। আর ভিড়ের কারণে যখন তারা তার কাছে যেতে পারল না, তখন তারা তার উপরের ছাদটি সরিয়ে দিল এবং তারা খোলার পরে পক্ষাঘাতগ্রস্তটি শুয়ে থাকা বিছানাটি নামিয়ে দিল। এবং যিশু তাদের বিশ্বাস দেখে পক্ষাঘাতগ্রস্তকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। তাদের কর্ম তাদের বিশ্বাস এবং বিশ্বাস প্রদর্শন। কেন সে কর আদায়কারী ও পাপীদের সাথে খায়? যিশু তা শুনে তাদের বললেন, যারা সুস্থ আছে তাদের ডাক্তারের প্রয়োজন নেই, কিন্তু যারা অসুস্থ তাদেরই আমি ধার্মিকদের ডাকতে এসেছি না, পাপীদের ডাকতে এসেছি। যারা মনে করে যে তারা ধার্মিক এবং পাপ ছাড়াই বিশ্বাস করে, তাদের ক্ষমার প্রয়োজন নেই। এবং জেরুজালেম থেকে নেমে আসা শাসকেরা বলছিলেন, তিনি বেলজেবুব দ্বারা আক্রান্ত এবং ভূতদের রাজপুত্রের দ্বারা তিনি ভূতদের তাড়িয়ে দেন। আর যিশু যখন নৌকা থেকে নামলেন, তখনই কবর থেকে অশুচি আত্মা একজন লোক তার সঙ্গে দেখা করলেন, তিনি সমাধির মধ্যে বাস করতেন এবং কেউ তাকে আর বেঁধে রাখতে পারেনি, এমনকি একটি শিকল দিয়েও নয়, কারণ তাকে প্রায়শই শেকল ও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু তিনি শিকলগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন। তাকে দমন করার শক্তি কারও ছিল না। দিনরাত সমাধির মধ্যে এবং পাহাড়ের উপর তিনি সর্বদা চিৎকার করতেন এবং পাথর দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করতেন। যিশুকে দূর থেকে দেখে তিনি দৌড়ে গিয়ে তার সামনে পড়ে গেলেন এবং জোরে জোরে চিৎকার করে বললেন, আমার সাথে তোমার কি সম্পর্ক, পরমেশ্বর ঈশ্বরের পুত্র? আর তিনি সেই বারোজনকে ডেকে দুজন করে তাদের বাইরে পাঠাতে লাগলেন এবং অশুচি আত্মাদের উপর তাদের কর্তৃত্ব দিলেন। তিনি তাদের যাত্রার জন্য একটি লাঠি, রুটি, ব্যাগ, তাদের বেল্টে কোনো টাকা ছাড়া আর কিছু না নেওয়ার জন্য স্যান্ডেল পরতে এবং দুটি টিউনিক না পরার জন্য তাদের নির্দেশ দেন। এবং তিনি তাদের বললেন, যখনই তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবে, সেখান থেকে বের না হওয়া পর্যন্ত সেখানেই থাকো, আর যদি কোনো জায়গা তোমাদের গ্রহণ না করে এবং তারা তোমাদের কথা না শোনে, তবে তোমরা চলে গেলে তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে। আর ফরিসিরা ও ব্যবস্থার শিক্ষকেরা তাকে জিজ্ঞাসা করলেন, কেন আপনার শিষ্যরা প্রাচীনদের রীতি অনুসারে চলে না, কিন্তু অপবিত্র হাতে খায়? এবং তিনি তাদের বললেন, তোমাদের ভণ্ডদের সম্বন্ধে যিশাইও ভালোই ভবিষ্যদ্বাণী করেছিলেন, যেমনটা হয়েছে লেখা আছে, এই লোকেরা তাদের ঠোঁটে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে, তারা বৃথায় আমার উপাসনা করে, মানুষের আদেশ মতবাদ শিক্ষা দেয়, তোমরা ঈশ্বরের আদেশ ত্যাগ করে মানুষের ঐতিহ্যকে আঁকড়ে ধরো। আর তারা কফরনাহুমে এল। এবং যখন তিনি বাড়িতে ছিলেন, তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তুমি পথে কি আলোচনা করছিলে? কিন্তু তারা চুপ করে রইল, কারণ পথের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তারা একে অপরের সাথে তর্ক করেছিল। আর তিনি বসে বারোজনকে ডাকলেন এবং তিনি তাদের বললেন, যদি কেউ প্রথম হতে চায়, তবে সে অবশ্যই সবার শেষে এবং সবার সেবক হবে। এবং তিনি একটি শিশুকে নিয়ে তাদের মধ্যে রাখলেন এবং তাকে কোলে নিয়ে বললেন, যে আমার নামে এমন একটি শিশুকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, এবং যে আমাকে গ্রহণ করে সে আমাকে নয় বরং যিনি পাঠিয়েছিলেন তাকে গ্রহণ করে। আমাকে নিজের প্রতি অহংকার একজন সেবকের কাজকে পরাজিত করবে। যাদের সম্পদ আছে তাদের জন্য ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন হবে, তার কথা শুনে শিষ্যরা আশ্চর্য হলেন। কিন্তু যিশু আবার তাদের বললেন, বাচ্চারা, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন! একজন ধনী ব্যক্তির পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে সূচে ছিদ্র দিয়ে যাওয়া উটের পক্ষে সহজ। তখন তারা খুবই আশ্চর্য হয়ে তাকে বলল, তাহলে কে রক্ষা পাবে? যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এটা অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে নয়, কারণ ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। একজনের সম্পদ ক্ষমা প্রদান করে না। যিশু বললেন, সত্যি আমি তোমাদের বলছি, এমন কেউ নেই যে আমার জন্য এবং সুষমাচারের জন্য বাড়ি, ভাই বা বোন, মা, বাবা, সন্তান বা জমি ত্যাগ করেছে, যে এখন একশো গুণ পাবে না সময়, ঘর এবং ভাই এবং বোন এবং মা এবং শিশু এবং জমি, নিপীড়ন সঙ্গে এবং যুগে অনন্ত জীবন আসছে। কিন্তু অনেকেই যারা প্রথম তারা শেষ হবে, এবং শেষ প্রথম একজনকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে পরিবার খ্রিস্ট এবং ক্ষমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিনা। আর যিশু তাদের উত্তর দিলেন, ঈশ্বরে বিশ্বাস করো, আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ এই পাহাড়কে বলে, উঠে নিয়ে সাগরে নিক্ষেপ কর, এবং তার মনে সন্দেহ নেই, কিন্তু সে যা বলে তাতে বিশ্বাস করে, ঘটবে, তার জন্যই করা হবে। তাই আমি তোমাকে বলছি, তুমি প্রার্থনায় যা চাও, বিশ্বাস করো যে তুমি তা পেয়েছ, এবং যখনই তুমি প্রার্থনা করতে দাঁড়াও, তোমার যদি কারো বিরুদ্ধে কিছু থাকে, যাতে তোমার স্বর্গের পিতাও তোমার অপরাধ ক্ষমা করেন। আমরা কি আমাদের জীবনের একটি পাহাড় মুছে ফেলার জন্য প্রার্থনা করছি? কোন আজ্ঞা সবচেয়ে গুরুত্বপূর্ণ? যিশু উত্তর দিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু ঈশ্বর, প্রভু এক, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে। দ্বিতীয়টি হল, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে, এগুলোর চেয়ে বড় আর কোনো আজ্ঞা নেই। তখন লেখক তাকে বললেন, গুরু, আপনি ঠিক বলেছেন। আপনি সত্যিই বলেছেন যে তিনি একজন, এবং তিনি ছাড়া অন্য কেউ নেই, এবং তাকে সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত বোধগম্যতা এবং সমস্ত শক্তি দিয়ে ভালোবাসা, এবং নিজের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা, সমস্ত হোমবলি ও বলিদানের চেয়ে অনেক বেশি। এবং যিশু যখন দেখলেন যে তিনি বিজ্ঞতার সাথে উত্তর দিয়েছেন, তিনি বললেন তার কাছে, আপনি ঈশ্বরের রাজ্য থেকে দূরে নন, এবং তারপরে কেউ তাকে আর প্রশ্ন করার সাহস করেনি। কিংডম থেকে দূরে নয়, রাজ্যের মতো নয়, তবে সাবধানে থেকো, কারণ তারা তোমাকে পরিষদের হাতে তুলে দেবে, এবং তোমাকে সমাজগৃহে মারধর করা হবে, এবং তুমি আমার জন্য গভর্নর ও রাজাদের সামনে দাঁড়াবে, তাদের সামনে সাক্ষ্য দিতে। এবং যখন তারা আপনাকে বিচারের জন্য নিয়ে আসে, তখন আপনি কি বলবেন তা আগে থেকেই চিন্তা করবেন না, তবে সেই সময়ে আপনাকে যা দেওয়া হবে তা বলুন, কারণ আপনিই বলছেন না, কিন্তু পবিত্র আত্মা ভাই ভাইকে মৃত্যুর হাতে তুলে দেবে, এবং পিতা তার সন্তানকে, এবং সন্তানরা পিতামাতার বিরুদ্ধে উঠবে এবং তাদের হত্যা করবে, এবং আমার নামের জন্য সকলের দ্বারা ঘৃণা হবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে রক্ষা পাবে। মার্কের গসপেলের সারসংক্ষেপ। এই পাঠ্যটি বাইবেলে মার্ক দ্বারা লিপিবদ্ধ যীশুখ্রিস্টের কর্ম এবং শিক্ষাগুলিকে তুলে ধরে। যিশু সুসংবাদ ঘোষণা করেছিলেন যে স্বর্গের রাজ্য কাছাকাছি, এবং অনেক লোক তা শুনতে চেয়েছিলেন। তিনি তার বিশ্বাস ও বিশ্বাসের কারণে একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষের পাপ ক্ষমা করেছিলেন। যিশু পাপীদের এবং কর আদায়কারীদের সাথে যুক্ত উল্লেখ করেছেন যে তিনি পাপীদের জন্য এসেছেন, ধার্মিকদের জন্য নয়। তিনি মানুষের ঐতিহ্য অনুসরণ করার জন্য, ঈশ্বরের আদেশ ত্যাগ করার জন্য ফরিসিদেরও সমালোচনা করেছিলেন। যিশু তার শিষ্যদের প্রচার করার জন্য পাঠিয়েছিলেন, এবং তাদের অশুচি আত্মাদের উপর কর্তৃত্ব দিয়েছিলেন। তিনি তাদের মনে করিয়ে দেন যে নিজের প্রতি অহংকার একজন চাকরের কাজকে পরাজিত করে। যিশু আরও বলেছিলেন যে সম্পদ ক্ষমা প্রদান করে না, এবং যাদের সম্পদ আছে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কঠিন। যাই হোক, সব কিছুই ঈশ্বরের দ্বারা সম্ভব। লুক। যিশু বিশ্রামবারে সমাজগৃহে গিয়েছিলেন, এবং তিনি পড়তে দাঁড়ালেন, এবং ভাববাদী যিশাইয়ের স্ক্রোলটি তাকে দেওয়া হয়েছিল। তিনি স্ক্রোলটি খুললেন এবং সেই জায়গাটি খুঁজে পেলেন যেখানে লেখা ছিল, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি আমাকে গরিবদের কাছে সুসংবাদ দেওয়ার জন্য অভিষিক্ত করেছেন। তিনি আমাকে বন্দীদের মুক্তি এবং দৃষ্টি পুনরুদ্ধারের ঘোষণা করতে পাঠিয়েছেন, অন্ধদের কাছে যারা নির্যাতিত তাদের মুক্তি দিতে, প্রভুর অনুগ্রহের বছর ঘোষণা করতে। আর তিনি বইটি গুটিয়ে নিয়ে কর্মচারীকে দিয়ে বসলেন, এবং সমাজগৃহের সকলের দৃষ্টি তার দিকে স্থির হল, এবং তিনি তাদের বলতে লাগলেন, আজ এই শাস্ত্র তোমাদের শ্রবণে পূর্ণ হয়েছে। জাতির কাছে ঈশ্বরের বাক্য বাইবেলে আছে, প্রভুর আত্মা আমার সঙ্গে আছেন। দরিদ্রদের সুসংবাদ দেবার জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন পাপের বন্দীদের ক্ষমা এবং অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য, যারা পাপের দ্বারা ভেঙে পড়েছেন তাদের ক্ষমা করতে, প্রভুর অনুগ্রহের বছর ঘোষণা করতে। এই অনুবাদ দেখায় যিশুর উদ্দেশ্য ছিল তার বলিদানের মাধ্যমে পাপ ক্ষমা করা। এটি করার মাধ্যমে তিনি নিরাময়ের অলৌকিক কাজ করেছিলেন। অতএব সুসংবাদটি ছিল পাপের ক্ষমা, যা মুক্তির অনুমতি দেয়। লোকেরা তাকে খুঁজছিল এবং তার কাছে এসেছিল, এবং তাকে তাদের ছেড়ে যাওয়া থেকে বিরত রাখত, কিন্তু তিনি তাদের বললেন, আমাকে অবশ্যই অন্যান্য শহরগুলিতেও ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে হবে, কারণ আমাকে এর জন্য পাঠানো হয়েছিল। উদ্দেশ্য। ধন্য আপনি যখন মানবপুত্রের কারণে লোকেরা আপনাকে ঘৃণা করে, এবং যখন তারা আপনাকে বাদ দেয় এবং আপনাকে নিন্দা করে, এবং আপনার নামকে মন্দ বলে বর্জন করে। সেই দিন আনন্দ করো এবং আনন্দে লাফ দাও, কারণ দেখ, স্বর্গে তোমার পুরস্কার মহান, কেননা তাদের পূর্বপুরুষরা ভাববাদীদের সাথে তাই করেছে। মানুষের অনুমোদন পার্থিব এবং মূল্যহীন, এবং ঈশ্বরের অনুমোদনের তুলনায় কিছুই নয়। যাও এবং যোহনকে যা তুমি দেখেছ এবং শুনেছ তা বলো, অন্ধরা তাদের দৃষ্টি পায়, খোঁড়ারা হাঁটে, কুষ্ঠরোগীরা শুচি হয়, এবং বধিররা শোনে, মৃতরা জীবিত হয়, দরিদ্ররা তাদের কাছে সুষমাচার প্রচার করে যে আমার দ্বারা বিরক্ত হয় না। এর পরপরই তিনি ঈশ্বরের রাজ্যের সুষমাচার প্রচার করতে ও প্রচার করতে করতে শহর ও গ্রামে ঘুরে বেড়ালেন। একজন কৃষক তার বীজ বপন করতে বেরিয়েছিল। এখন দৃষ্টান্তটি হল, বীজ হল ঈশ্বরের বাক্য, পথের ধারে যারা শুনেছে তারা। তারপর শয়তান এসে তাদের হৃদয় থেকে শব্দটি কেড়ে নেয়, যাতে তারা বিশ্বাস না করে এবং রক্ষা পায়। আর পাথরের উপরে তারাই যারা শব্দটি শুনে আনন্দের সাথে তা গ্রহণ করে। কিন্তু এগুলোর কোনো মূল নেই, তারা কিছু সময়ের জন্য বিশ্বাস করে এবং পরীক্ষার সময় পড়ে যায়। এবং কাটাঝোপের মধ্যে যা পড়েছিল তারাই যারা শোনে, কিন্তু তারা যখন তাদের পথে যায় তখন তারা জীবনের যত্ন এবং ধন সম্পদ এবং আনন্দের দ্বারা দমিত হয় এবং তাদের ফল পরিপক্ক হয় না। ভালো মাটিতে তারাই যারা শব্দটি শুনে, সৎ ও ভালো হৃদয়ে তা ধরে রাখে এবং ধৈর্যের সাথে ফল দেয়। সুষমাচারের বীজ বপনকারীরা কাউকে, বিশেষ করে অন্বেষকদের, বাদ দেওয়ার জন্য নয়। তুমি যেখানেই যাও আমি তোমাকে অনুসরণ করব। আর যীশু তাকে বললেন, শেয়ালের গর্ত আছে আর আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মানবপুত্রের মাথা রাখার জায়গা নেই। অন্য একজনকে তিনি বললেন, আমাকে অনুসরণ করো। কিন্তু তিনি বললেন, প্রভু, আমাকে প্রথমে যেতে দিন এবং আমার বাবাকে কবর দিতে দিন। তিনি মারা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবং যীশু তাকে বললেন, মৃতদের তাদের নিজের মৃতকে কবর দিতে ছেড়ে দিন, কিন্তু তোমার জন্য যাও এবং ঈশ্বরের রাজ্যের কথা ঘোষণা করো। আরেকজন বলল, প্রভু, আমি আপনাকে অনুসরণ করব, তবে প্রথমে আমাকে আমার বাড়িতে যারা বিদায় জানাতে দেবেন হাত। এবং তিনি তাদের বললেন, সতর্ক থাকুন এবং সমস্ত লোক থেকে সাবধান থাকুন, কারণ কারো জীবন তার সম্পদের প্রাচুর্যের মধ্যে থাকে না। এবং আপনি কি খাবেন এবং কি পান করবেন তা সন্ধান করবেন না এবং চিন্তিত হবেন না, কারণ পৃথিবীর সমস্ত জাতি এই জিনিসগুলির খোঁজ করে। আর তোমার পিতা জানেন যে তোমার প্রয়োজন পরিবর্তে, তার রাজ্যের সন্ধান করুন এবং এই জিনিসগুলি আপনাকে যোগ করা হবে। ভয় পেও না, ছোট পালো, কারণ তোমাকে রাজ্য দিতে তোমার পিতা সন্তুষ্টি। তোমার সম্পত্তি বিক্রি করো এবং অভাবীদের দান করো। বৃদ্ধ না হওয়া অর্থের ব্যাগ স্বর্গে এমন ধন যা বিফুলে যায় না, তা দিয়ে নিজেদের যোগান, যেখানে কোনো চোর আসে না এবং কোনো পতঙ্গ ধ্বংস করে না, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার হৃদয়ও থাকবে। পার্থিব সম্পদ চিরন্তন আনন্দ দিতে পারে না। প্রভু, যারা পরিত্রাণ পাবে তারা কি কম হবে? এবং তিনি তাদের বললেন, সরু দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করুন, অনেকের জন্য, আমি আপনাকে বলছি, প্রবেশ করতে চাইবে এবং সক্ষম হবে না। যখন একবার বাড়ির কর্তা উঠে দরজা বন্ধ করে দেন এবং আপনি বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিতে শুরু করেন, প্রভু, আমাদের জন্য খুলে দিন, তখন তিনি আপনাকে উত্তর দেবেন, আমি জানি না আপনি কোথায় থেকে আসছে। যারা খুঁজছেন তারা কমিট করতে ইচ্ছুক নয়। যারা তার সঙ্গে খেতে বসেছিল তাদের মধ্যে একজন যখন এইসব কথা শুনল, তখন তিনি তাকে বললেন, ধন্য সেই প্রত্যেকে যারা ঈশ্বরের রাজ্যে রুটি খাবে। কিন্তু তিনি তাকে বললেন, একবার এক ব্যক্তি একটি বড় ভোজ দিয়ে অনেককে নিমন্ত্রণ করল, আর ভোজের সময় তিনি তার দাসকে পাঠালেন যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের বলতে, এসো, এখন সব কিছু প্রস্তুত। কিন্তু তারা সবাই একইভাবে অজুহাত দেখাতে লাগল। প্রথমজন তাকে বলল, আমি একটি ক্ষেত কিনেছি এবং আমাকে বাইরে গিয়ে দেখতে হবে, দয়া করে আমাকে ক্ষমা করুন। আর একজন বলল, আমি 5 জোয়াল বল্ট কিনেছি, আমি সেগুলো পরীক্ষা করতে যাচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আর একজন বলল, আমি বউকে বিয়ে করেছি তাই আসতে পারছি না। কাজেই দাস এসে তার মনিবকে এই সব খবর দিল। তখন বাড়ির কর্তা রাগান্বিত হয়ে তার চাকরকে বললেন, শীঘ্র শহরে রাস্তাঘাটে যাও এবং গরিব, পঙ্গু, অন্ধ ও খোরাদের নিয়ে এস। আর চাকরটি বলল, মহাশয়, আপনি যা আদেশ করেছেন তাই হয়েছে এবং এখনও জায়গা আছে। আর মনিব ভৃত্যকে কহিলেন, মহাসড়ক ও হেজগুলির কাছে যাও এবং লোকেদের প্রবেশ করিতে বাধ্য করো, যেন আমার ঘর পূর্ণ হয়, কারণ আমি তোমাদের বলছি, যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের কেউই আমার ভোজ খেতে পারবে না। একটি যুবক পুত্র এখন তার উত্তরাধিকার দাবি করেছিল এবং তার পিতা তাকে তা দিয়েছিলেন, কিন্তু তিনি নির্বোধভাবে তা ব্যয় করেছেন। কিন্তু যখন সে নিজের কাছে এসে বলল, আমার বাবার কতজন চাকরের কাছে যথেষ্ট রুটি আছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মারা যাচ্ছি, আমি উঠে আমার বাবার কাছে যাব এবং আমি তাকে বলব, বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে এবং আপনার আগে পাপ করেছি, আমি আর তোমার ছেলে বলে ডাকার যোগ্য নই, আমাকে তোমার ভাড়া করা চাকরদের একজনের মতো আচরণ করো। এবং সে উঠে তার বাবার কাছে এল, কিন্তু সে যখন অনেক দূরে ছিল তখন তার পিতা তাকে দেখে করুণা অনুভব করলেন এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন। তাকে বললেন, বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি এবং তোমার আগে আমি আর তোমার পুত্র বলে ডাকার যোগ্য নই, কিন্তু পিতা তার ভৃত্যদের বললেন, শীঘ্র সেরা পোশাকটি নিয়ে এস এবং তাকে পরিয়ে দাও, এবং তার হাতে একটি আংটি এবং তার পায়ে জুতা পরিয়ে দাও, এবং মোটাতাজা বাছুরটিকে নিয়ে এসে মেরে ফেলো, এবং আমরা খাই, এই জন্য আমার ছেলে মারা গিয়েছিল এবং সে আবার জীবিত হয়েছে। সমস্ত ঈশ্বরের সন্তান মানুষ নির্বোধভাবে পাপ করেছে। আমরা যদি আমাদের চিন্তাভাবনা এবং কাজ করার পদ্ধতি পরিবর্তন করি এবং ঈশ্বরের কাছে ফিরে যাই, তবে তিনি ক্ষমা করবেন। এবং তিনি তার শিষ্যদের বললেন, পাপের প্রলোভন অবশ্যই আসবে, কিন্তু যার মাধ্যমে তারা আসে তার জন্য ধিক। তার গলায় যদি একটি চাতির পাথর ঝুলিয়ে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়, তবে এটি তার জন্য ভালো হবে। এই ছোটদের একজনকে তার পাপ করাতে হবে। একজনকে পাপ করা অনন্ত ধ্বংস আনতে পারে। নিজের প্রতি মনোযোগ দিন। যদি তোমার ভাই পাপ করে, তাকে তিরস্কার কর, এবং যদি সে অনুতপ্ত হয়, তাকে ক্ষমা কর, এবং যদি সে দিনে সাতবার তোমার বিরুদ্ধে পাপ করে এবং সাতবার তোমার দিকে ফিরে বলে, আমি তওবা, তোমাকে অবশ্যই তাকে ক্ষমা করতে হবে। তারা এমনকি শিশুকেও তার কাছে নিয়ে আসছিল যাতে সে তাদের স্পর্শ করতে পারে। শিষ্যরা তা দেখে ধমক দিলেন, কিন্তু যীশু তাদের কাছে ডেকে বললেন, বাচ্চাদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য তাদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ শিশুর মতো ঈশ্বরের রাজ্য গ্রহণ করে না প্রবেশ করবে না। একটি ছোট শিশু সংরক্ষণ ছাড়াই বিশ্বাস দেয়। এবং কেউ কেউ যখন মন্দিরের কথা বলছিলেন, মন্দিরটি কিভাবে মহৎ পাথর ও নৈবেদ্য দিয়ে সজ্জিত ছিল, তখন তিনি বললেন, এই জিনিসগুলির জন্য যা আপনি দেখছেন, এমন দিন আসবে যখন এখানে একটি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, নিক্ষেপ করা হবে। তারা তাকে জিজ্ঞেস করল, উরু, কখন এই সব ঘটবে, এবং যখন এই সব ঘটতে চলেছে তখন তার চিহ্ন কি হবে? আর তিনি বললেন, দেখো, তুমি যেন বিপদগামী না হও, এবং সময় হাতে তাদের পিছনে যাবেন না, এবং যখন আপনি যুদ্ধ এবং গোলযোগের কথা শুনবেন তখন ভয় পাবেন না, কারণ এই জিনিসগুলি প্রথমে ঘটবে কিন্তু শেষ একবারে হবে না। মন্দিরটি ছিল ইহুদি ধর্মের কেন্দ্রবিন্দু। মহায়াজক কে হওয়া উচিত তা জানার জন্য লেবীয়দের বংশের সমস্ত নথি এখানে রাখা হয়েছিল। কয়েক বছরের মধ্যে ডেভিডের বংশধর নাজারেথের যীশু ঈশ্বরের পুত্র তার রাজ্য, তার চার্চ প্রতিষ্ঠা করবেন, সম্ভবত চার বা পাঁচ দশক পরে, 7-6 খ্রিস্টাব্দে মন্দির এবং জেরুজালেম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তিনি তাদের একটি দৃষ্টান্ত বললেন, ডুমুর গাছ এবং সমস্ত গাছের দিকে তাকান, যখনই তারা পাতায় বেরিয়ে আসে তখন আপনি নিজেরাই দেখতে পান এবং বুঝতে পারেন যে গ্রীষ্মকাল ঘনিয়ে এসেছে। তুমি জানো যে ঈশ্বরের রাজ্য খুব কাছেই আছে। আমি তোমাকে বলছি, যতক্ষণ না স্বর্গ ও পৃথিবী শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই প্রজন্ম শেষ হবে না, কিন্তু আমার কথা শেষ হবে না। লুকের গসপেলের সারসংক্ষেপ। লুকের গসপেল থেকে এই অনুচ্ছেদগুলি যীশুর কিছু শিক্ষা এবং তার পরিচর্যার সময় তার কাজগুলিকে তুলে ধরে। যীশু ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করেছিলেন এবং যারা অসুস্থ বা নিপীড়িত ছিল তাদের সাহায্য করার জন্য অলৌকিক কাজ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের অনুমোদন মানুষের অনুমোদনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তিনি তার অনুসারীদেরকে পার্থিব সম্পত্তির চেয়ে ঈশ্বরের রাজ্য খোঁজার জন্য অনুরোধ করেছিলেন। যাই হোক, যীশু কিছু ধর্মীয় নেতাদেরও বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, যারা তাকে অলৌকিক কাজ করার জন্য দানবীয় শক্তি ব্যবহার করার অভিযোগ এনেছিলেন। তিনি তার অনুসারীদের লোভের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং পরিত্রাণের সংকীর্ণ দরজায় প্রবেশ করার জন্য সচেষ্ট থাকতে সতর্ক করেছিলেন। অনুচ্ছেদগুলি যীশুকে অনুসরণ করার প্রতিশ্রুতি এবং অধ্যবসায়ের গুরুত্বের পাশাপাশি অন্যদের সাথে সুসমাচার ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তারও চিত্র তুলে ধরে। যীশু বিশ্বাস করতেন যে যে কেউ পরিত্রাণ পেতে পারে তাদের পটভূমি বা অবস্থান নির্বিশেষে, এবং তিনি সমস্ত অন্বেষণকারীদের স্বাগত জানাতেন এবং তাকে অনুসরণ করতে স্বাগত জানান। জন আদিতে শব্দ ছিল, এবং শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল, এবং শব্দ ঈশ্বর ছিল। তিনি শুরুতে ঈশ্বরের সাথে ছিলেন। সমস্ত কিছু তার দ্বারা সৃষ্ট হয়েছিল, এবং যা কিছু তৈরি হয়েছিল তা তাকে ছাড়া তৈরি হয়নি। তার মধ্যে জীবন ছিল, এবং জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে আলো জ্বলে, এবং অন্ধকার তা কাটিয়ে উঠতে পারেনি। যীশু শব্দ, তার ক্ষমার বাণী নিকটবর্তী। তিনি জগতে ছিলেন, এবং জগৎ তার দ্বারা সৃষ্ট হয়েছিল, তবুও জগৎ তাকে চিনল না। সে তার নিজের কাছে এসেছিল, এবং তার নিজের লোকেরা তাকে গ্রহণ করেনি। কিন্তু যারা তাকে গ্রহণ করেছে, যারা তার নামে বিশ্বাস করেছে, তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন, যারা জন্মেছেন রক্ত থেকে নয়, মাংসের ইচ্ছায় বা মানুষের ইচ্ছায় নয়, বরং ঈশ্বরের। এটা লক্ষ্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যীশু তাদের সকলের পাপ ক্ষমা করেননি। তিনি কেবল পাপ ক্ষমা করার অধিকার দেন, সবাইকে ক্ষমা করেন না। পরের দিন তিনি যীশুকে তার দিকে আসতে দেখে বললেন, দেখুন ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ দূর করেন। ঈশ্বরের মেষশাবক যীশু সেই উৎস যা একজনকে অবশ্যই পাপ থেকে মুক্ত হতে হবে। সত্যি সত্যি আমি তোমাকে বলছি, যদি কেউ নতুন করে জন্ম না নেয় সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। নিকোদেমাস তাকে বললেন, একজন মানুষ যখন বৃদ্ধ হয় তখন কিভাবে জন্ম হয়? সে কি দ্বিতীয়বার তার মায়ের গর্ভে প্রবেশ করে জন্ম নিতে পারে? যীশু উত্তর দিলেন, সত্যি সত্যি আমি তোমাকে বলছি, যদি কেউ জল ও আত্মা থেকে জন্ম না নেয় সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। জন্মের জন্য একটি মিলন প্রয়োজন। জল এবং আত্মা থেকে জন্ম নেওয়ার জন্য মানুষ এবং ঈশ্বরের মিলন প্রয়োজন। এটি খ্রিস্টের রক্তে বাপ্তিস্মের মাধ্যমে করা হয়। মসি যেমন মরুভূমিতে সাপকে উপরে তুলেছিলেন, তেমনি মানবপুত্রকেও উপরে তুলতে হবে, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। সত্যি সত্যি আমি তোমাদের বলছি, যে আমার কথা শুনে এবং বিশ্বাস করে, বিশ্বাস গ্রিক শব্দ পিস্টেরো থেকে যার অর্থ প্রতিশ্রুতি বা বিশ্বাস করা, যিনি আমাকে পাঠিয়েছেন তার অনন্ত জীবন আছে। সে বিচারে আসে না কিন্তু মৃত্যু থেকে জীবনে চলে গেছে। তোমাদের মধ্যে তার বাক্য থাকে না, কারণ তিনি যাকে পাঠিয়েছেন তাকে আপনি বিশ্বাস করেন না। তোমরা শাস্ত্র অন্বেষণ কর, কারণ তোমরা মনে কর যে তাতে তোমাদের অনন্ত জীবন আছে, এবং তারাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়, তবুও তোমরা আমার কাছে আসতে অস্বীকার করছ যাতে তোমরা জীবন পাও। শাস্ত্র জীবন দেয় না, এটি খ্রিস্ট যিনি জীবন, যিনি জীবন দেন, এবং তিনি অবশ্যই আপনার অভ্যন্তরীণ সত্তায় বাস করবেন। যে আমার মাংস খায়, কিছু সংস্করণ খায় এবং আমার রক্ত পান করে, সে আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে। জীবিত পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আর আমি পিতার কারণে বেঁচে আছি, তেমনি যে কেউ আমাকে খায় সেও আমার কারণে বাঁচবে। এই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে, যেমনটা পিতৃপুরুষেরা খেয়েছিলেন এবং মারা গিয়েছিলেন তেমন নয়। যে এই রুটি খায় সে চিরকাল বেঁচে থাকবে। খায় বা খায়, গ্রিক ট্রোগন্টেড নাও চিউ ধীর প্রক্রিয়ার উপর জোর দেয়। এটি আধ্যাত্মিকভাবে খাওয়ানোর অভ্যাসের রূপকভাবে ব্যবহৃত হয়। ভাইন্স এক্সপোজিটরি অভিধান। যখন তুমি মনুষ্যপুত্রকে উপরে উঠাবে তখন তুমি জানবে যে আমিই তিনি, এবং আমি আমার নিজের কর্তৃত্বে কিছুই করি না, কিন্তু পিতা যেমন আমাকে শিখিয়েছেন তেমন কথা বলি, এবং যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সাথে আছেন। আমাকে একা রাখুনি, কারণ আমি সবসময় সেই কাজগুলো করি যা তাকে খুশি করে। যীশু তাদের উত্তর দিয়েছিলেন, সত্যি সত্যি আমি তোমাদের বলছি, যে কেউ পাপ করে সে পাপের দাস। দাস চিরকাল ঘরে থাকে না, পুত্র চিরকাল থাকে। তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন তাহলে তোমরা সত্যি মুক্ত হবে। মানুষের পাপের দাস হওয়ার বা ঈশ্বরের কাছে তার দাস হওয়ার জন্য আবেদন করার একটি পছন্দ রয়েছে। বাপ্তিস্ম, যা এর সাথে সামঞ্জস্যপূর্ণ, এখন আপনাকে বাঁচায়, শরীর থেকে ময়লা অপসারণ হিসাবে নয়, বরং যীশুখ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে একটি ভালো বিবেকের জন্য ঈশ্বরের কাছে আবেদন হিসাবে। আমি ভালো মেষপালক, আমি আমার নিজেদের জানি এবং আমার নিজেরা আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন এবং আমি পিতাকে জানি, এবং আমি ভেড়ার জন্য আমার জীবন বিলিয়ে দিলাম। আর আমার আরও ভেড়া আছে যেগুলো এই ভাড়ের নয়, আমি তাদেরও আনতে হবে এবং তারা আমার কণ্ঠস্বর শুনবে। তাই এক পাল থাকবে, এক মেষপালক। এই কারণেই পিতা আমাকে ভালোবাসেন, কারণ আমি আমার জীবন দিয়েছি যাতে আমি তা আবার নিতে পারি। এটা কেউ আমার কাছ থেকে নেয় না, কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় এটি রেখেছি। আমার কাছে এটি স্থাপন করার ক্ষমতা আছে এবং আমার আবার এটি নেওয়ার ক্ষমতা রয়েছে। এই চার্জ আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। যীশু তাকে বললেন, আমি পথ, সত্য এবং জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। আপনি যদি আমাকে জানতেন তবে আপনি আমার পিতাকেও জানতেন, এখন থেকে আপনি জানেন তাকে এবং তাকে দেখেছি। পিতার সাথে অনন্ত জীবন শুধুমাত্র খ্রিস্টের আনুগত্যের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। আপনি যদি আমাকে ভালোবাসেন আপনি আমার আদেশ পালন করবেন, এবং আমি পিতার কাছে জিজ্ঞাসা করব এবং তিনি আপনাকে অন্য একজন সাহায্যকারী দেবেন, চিরকাল আপনার সাথে থাকবেন, এমনকি সত্যের আত্মা, যাকে জগত গ্রহণ করতে পারে না কারণ এটি তাকে দেখে না বা তাকেও দেখে না। আপনি তাকে জানেন কারণ তিনি আপনার সাথে থাকেন এবং আপনার মধ্যে থাকবেন। যোহনের গসপেলের সারাংশ। যোহনের গসপেল থেকে এই পাঠ্যটি যীশু খ্রিস্টের গুরুত্ব এবং তার ক্ষমার বার্তার উপর জোর দেয়। এটি ব্যাখ্যা করে যে যীশু হলেন শব্দ এবং তার মাধ্যমেই সমস্ত কিছু তৈরি হয়েছিল। এটি আরও উল্লেখ করে যে যীশু প্রত্যেককে তাদের পাপ ক্ষমা করার সুযোগ দেন। নতুন করে জন্ম নেওয়ার জন্য ঈশ্বরের সাথে মিলনের প্রয়োজন এবং এটি খ্রিস্টের রক্তে বাপ্তিস্মের মাধ্যমে সম্পন্ন হয়। খ্রিস্ট হলেন সেই উৎস যাকে পাপ থেকে শুচি হতে চাই। শাস্ত্র জীবন দেয় না, এটি খ্রিস্ট যিনি জীবন এবং তিনি অবশ্যই আপনার অভ্যন্তরীণ সত্তায় বাস করবেন। বিশ্বাস এবং প্রতিশ্রুতি দ্বারা খ্রিস্টে একজন অনন্ত জীবন এবং পাপ থেকে মুক্তি পেতে পারে। যীশু নিজেকে একজন ভালো মেষপালক হিসাবেও পরিচয় দেন, যিনি তার মেষদের জন্য এবং পথ, সত্য এবং জীবন হিসাবে তার জীবন উৎসর্গ করেন এবং তার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। ঈশ্বরের মেষশাবক, আমি পিতার কাছ থেকে এসেছি এবং জগতে এসেছি এবং এখন আমি জগৎ ছেড়ে পিতার কাছে যাচ্ছি। যীশু যখন এই কথাগুলি বললেন, তখন তিনি স্বর্গের দিকে চোখ তুলে বললেন, পিতা, পিতা, সময় এসেছে, আপনার পুত্রকে মহিমান্বিত করুন, যাতে পুত্র আপনাকে মহিমান্বিত করতে পারে, যেহেতু আপনি তাকে সমস্ত মানুষের উপর কর্তৃত্ব দিয়েছেন। যাকে আপনি তাকে দিয়েছেন তাদের সকলকে অনন্ত জীবন দেওয়ার জন্য, এবং এই অনন্ত জীবন যে তারা আপনাকে একমাত্র সত্য ঈশ্বর এবং যীশু খ্রিস্টকে জানে, যাকে আপনি পাঠিয়েছেন। তুমি আমাকে যে কাজ করতে দিয়েছ তা সম্পন্ন করে আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। এবং এখন পিতা, জগতের অস্তিত্বের আগে আপনার সাথে আমার যে মহিমা ছিল তার সাথে আপনার নিজের উপস্থিতিতে আমাকে মহিমান্বিত করুন। যীশুর কাজ ছিল একটি আধ্যাত্মিক রাজ্য ঘোষণা করা এবং ঈশ্বরের জন্য একটি নতুন বাসস্থান, মানুষের হৃদয় একটি ভৌত ভবন নয়। কিন্তু এখন আমি তোমাদের কাছে আসছি আর এইসব কথা আমি জগতে বলছি, যেন তারা আমার আনন্দ নিজেদের মধ্যে পূর্ণ করে। আমি তাদের তোমার বাক্য দিয়েছি এবং জগতও তাদের ঘৃণা করেছে, কারণ তারা জগতের নয় যেমন আমি জগতের নই। আমি চাই না যে আপনি তাদের দুনিয়া থেকে নিয়ে যান, কিন্তু আপনি তাদের মন্দ থেকে রক্ষা করুন। আমি যেমন জগতের নই, তেমনি তারাও জগতের নয়। তাদেরকে সত্যে পবিত্র করো, আপনার কথা সত্য। তুমি যেমন আমাকে দুনিয়াতে পাঠিয়েছ, আমিও তাদের দুনিয়াতে পাঠিয়েছি, এবং তাদের জন্য আমি নিজেকে পবিত্র করি, যাতে তারাও সত্যে পবিত্র হয়। আমি শুধু এগুলিই চাই না, কিন্তু তাদের জন্য, যারা তাদের কথার মাধ্যমে আমাকে বিশ্বাস করবে, যাতে তারা সবাই এক হতে পারে, যেমন পিতা, আপনি আমার মধ্যে আছেন এবং আমি আপনার মধ্যে, যাতে তারাও থাকে। আমাদের, যাতে জগৎ বিশ্বাস করে যে আপনি আমাকে পাঠিয়েছেন। সৈন্যদের দল, তাদের সেনাপতি এবং ইহুদিদের অফিসাররা যীশুকে আটক করে বেঁধে রাখল। প্রথমে তারা তাকে আনাসের কাছে নিয়ে গেল, কারণ তিনি ছিলেন কায়াফার শ্বশুর, যিনি সেই বছর মহাযাজক ছিলেন। কায়াফাই ইহুদিদের উপদেশ দিয়েছিলেন যে মানুষের জন্য একজনের মৃত্যু হওয়া সমীচীন হবে। পাপ বলিদান ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল। তারপর তারা যীশুকে কায়াফার বাড়ি থেকে গভর্নরের সদর দফতরে নিয়ে গেল। তখন ভোর। অকেব পিলাত আবার তার সদর দফতরে প্রবেশ করলেন এবং যীশুকে ডেকে বললেন, তুমি কি ইহুদিদের রাজা? যীশু উত্তর দিলেন, আপনি কি নিজের ইচ্ছায় এই কথা বলছেন, নাকি অন্যরা আমার সম্পর্কে আপনাকে বলেছেন? পিলাত উত্তর দিলেন, আমি কি ইহুদি? তোমার নিজের জাতি এবং প্রধান যাজকরা তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি কি করলে? যীশু উত্তর দিলেন, আমার রাজ্য এই জগতের নয়। আমার রাজ্য যদি এই জগতের হতো, আমার দাসেরা যুদ্ধ করত, যাতে আমি ইহুদিদের হাতে তুলে দিতাম না। কিন্তু আমার রাজ্য দুনিয়ার নয়। তখন পিলাত তাকে বললেন, তাহলে তুমি রাজা? যীশু উত্তর দিলেন, আপনি বলছেন যে আমি একজন রাজা। এই উদ্দেশ্যে আমি জন্মেছি এবং এই উদ্দেশ্যেই আমি পৃথিবীতে এসেছি, সত্যের সাক্ষ্য দিতে। যে কেউ সত্যের, সে আমার কথা শোনে। অতএব তারা যীশুকে নিয়ে গেল এবং তিনি নিজের ক্রুশ বহন করে বেরিয়ে গেলেন একটি খুলির জায়গা নামক স্থানে, যাকে আরামাইক ভাষায় গলগোথা বলা হয়। সেখানে তারা তাকে ক্রুশবিদ্ধ করেছে। পিলাত একটি শিলালিপিও লিখেছিলেন এবং ক্রুশে রেখেছিলেন। তাতে লেখা ছিল, নাজারেথের যীশু, ইহুদিদের রাজা। এরপরে যীশু জেনেছিলেন যে এখন সব শেষ হয়ে গেছে। কিতাব পূর্ণ করার জন্য আমার তৃষ্ণার্ত, টক দ্রাক্ষার্স ভর্তি একটি পাত্র সেখানে দাঁড়িয়েছিল, তাই তারা একটি এসোপের ডালে টক দ্রাক্ষার্স ভর্তি একটি স্পঞ্জ রেখে তার মুখের কাছে ধরল। যীশু যখন টক দ্রাক্ষার্স পেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, এটা শেষ হয়েছে, এবং তিনি মাথা নত করলেন এবং আত্মা ছেড়ে দিলেন। এখন ঈশ্বরের মেষশাবক বলি দেওয়া হয়েছিল। ঈশ্বরের মেষশাবকের সারসংক্ষেপ পাঠ্যটি যীশু খ্রিস্টের জীবন এবং মিশনের গল্প বলে, যেমনটি বাইবেলের জনের বইতে লিপিবদ্ধ রয়েছে। যীশু একটি আধ্যাত্মিক রাজ্য এবং মানুষের হৃদয়ে ঈশ্বরের জন্য একটি নতুন বাসস্থান ঘোষণা করেন, একটি ভৌত ভবনের পরিবর্তে। এছাড়াও তিনি তার অনুসারীদের সত্য এবং ঈশ্বরের বাক্য শেখান এবং তাদের জন্য সত্যে পবিত্র হওয়ার জন্য প্রার্থনা করেন, পবিত্র বা একটি উদ্দেশ্যের সাথে আলাদা করা। পাত্রটিতে যিশুর গ্রেফতার, বিচার এবং ক্রুশবিদ্ধ হওয়ার কথাও বর্ণনা করা হয়েছে, যেখানে তাকে ঈশ্বরের কাছে পাপ বলিদান হিসেবে দেওয়া হয়। যিশুকে পিলাতের সামনে আনা হয়, যিনি তাকে ইহুদিদের রাজা হওয়ার বিষয়ে প্রশ্ন করেন। যিশু স্পষ্ট করেছেন যে তার রাজ্য এই জগতের নয় এবং তিনি সত্যের সাক্ষ্য দিতে পৃথিবীতে এসেছিলেন। তারপর তাকে ক্রুশবিদ্ধ করা হয় এবং পিলাত তাকে ইহুদিদের রাজা ঘোষণা করে একটি শিলালিপি লেখেন। যিশু ক্রুশে মৃত্যুবরণ করেন, শাস্ত্র পূর্ণ করেন এবং ঘোষণা করেন যে তার মিশন সম্পূর্ণ। পুনরুত্থান, মৃত্যুর উপর বিজয়, মানুষের উপর শয়তানের দখল। সপ্তাহের প্রথম দিনে মরিয়ম ম্যাগডালিন খুব ভোরে সমাধির কাছে এসেছিলেন, যখন এখনও অন্ধকার ছিল, এবং দেখলেন যে কবর থেকে পাথরটি সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মরিয়ম সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন এবং কাঁদতে কাঁদতে তিনি কবরের দিকে তাকানোর জন্য নত হয়ে গেলেন। আর তিনি সাদা পোশাকে দুজন স্বর্গদূতকে যিশুর দেহ যেখানে পড়েছিল সেখানে বসে থাকতে দেখলেন, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে। তারা তাকে বলল, নারী, তুমি কাঁদছ কেন? তিনি তাদের বললেন, তারা আমার প্রভুকে নিয়ে গেছে এবং আমি জানি না তারা তাকে কোথায় রেখেছে। এই বলে সে ঘুরে দাঁড়াল এবং যিশুকে দাঁড়িয়ে থাকতে দেখল। অনন্ত মৃত্যু অপসারণ করা হয়েছে, শয়তান পরাজিত, বিজয় খ্রিস্টের ছিল। যিশু তাকে বললেন, নারী, তুমি কাঁদছ কেন? কাকে খুঁজছ? তাকে মালি মনে করে তিনি তাকে বললেন, মহাশয়, আপনি যদি তাকে নিয়ে যান তবে আপনি তাকে কোথায় রেখেছেন তা বলুন, আমি তাকে নিয়ে যাব। যিশু তাকে বললেন, মরিয়ম। তিনি ফিরে এসে তাকে আরামাইক ভাষায় বললেন, রব্বানি, যার মানে শিক্ষক। যিশু তাকে বললেন, আমাকে আগে ধরো না, কারণ আমি এখনও পিতার কাছে আরোহণ করিনি, কিন্তু আমার ভাইদের কাছে যান এবং তাদের বলুন, আমি আমার পিতা ও তোমাদের পিতার কাছে, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বরের কাছে যাচ্ছি। সেই দিন সন্ধ্যায়, সপ্তাহের প্রথম দিন, ইহুদিদের ভয়ে শিষ্যরা যেখানে দরজা বন্ধ করে দিয়েছিল, যিশু এসে তাদের মধ্যে দাঁড়ালেন এবং তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এই কথা বলে তিনি তাদের হাত ও পাশ দেখালেন। তখন শিষ্যরা প্রভুকে দেখে খুশি হলেন। যিশু আবার তাদের বললেন, তোমাদের শান্তি হোক, পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলে তিনি তাদের উপর ফু দিয়ে বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। খ্রিস্টের পুনরুত্থান প্রমাণ করে যে তিনি মানবদেহে ঈশ্বর ছিলেন, ইমানুয়েল, ঈশ্বর আমাদের সাথে। এর আগে যিশু মার্থাকে বলেছিলেন, আমি পুনরুত্থান এবং জীবন, যে আমাকে বিশ্বাস করে যদিও সে মরে তবুও সে বাঁচবে, এবং যে কেউ বেঁচে আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না। যদিও দরজা বন্ধ ছিল, যিশু এসে তাদের মধ্যে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি থমাসকে বললেন, এখানে তোমার আঙুল দাও আর আমার হাত দেখো, এবং তোমার হাত বের করে আমার পাশে রাখো, অবিশ্বাস করো না, বিশ্বাস করো। থমাস তাকে উত্তর দিলেন, আমার প্রভু এবং আমার ঈশ্বর। যিশু তাকে বললেন, তুমি কি আমাকে দেখেছ বলে বিশ্বাস করেছ? ধন্য তারা যারা দেখেনি এবং এখনও বিশ্বাস করেছে। জন 2:0-2:6-2:9। শয়তান ব্যর্থভাবে যিশুকে প্রলুব্ধ করার পরে তিনি সেই লোকেদের কাছে গিয়েছিলেন যে মসির মাধ্যমে ঈশ্বর দাসত্ব ও আইন থেকে মুক্তি দিয়েছিলেন, যার দ্বারা তারা তার কাছে আনন্দদায়ক জীবনযাপন করতে পারে। তিনি তাদের কাছে ঘোষণা করেছিলেন, যারা আইন জানেন অনুতাপ করার জন্য, আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন এবং কাজ করুন রাজ্যের কাছে। পুনরুত্থানের সারসংক্ষেপ। যিশু খ্রিস্টের পুনরুত্থান খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ঘটনা। পাঠ্য অনুসারে, সপ্তাহের প্রথম দিনে মেরি ম্যাগডালিন সেই সমাধিতে গিয়েছিলেন যেখানে যিশুকে কবর দেওয়া হয়েছিল এবং দেখতে পান যে পাথরটি সরানো হয়েছে। তিনি দুজন স্বর্গদূতকে দেখেছিলেন যারা তাকে বলেছিলেন যে যিশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন। পরে যিশু মেরি এবং অন্যান্য শিষ্যদের কাছে আবির্ভূত হন, প্রমাণ করেন যে তিনি মৃত্যুকে জয় করেছেন এবং শয়তানকে পরাজিত করেছেন। তার পুনরুত্থান প্রমাণ করেছিল যে তিনি ছিলেন ঈশ্বরের পুত্র, এবং অনন্ত জীবন তাদের জন্য উপলব্ধ ছিল যারা বিশ্বাস করে এবং তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। উপরন্তু পাঠ্যটি ব্যাখ্যা করে যে যিশুর পুনরুত্থান একটি চিহ্ন ছিল যে তিনি মানবদেহে ঈশ্বর ছিলেন, ইমানুয়েল, যার অর্থ আমাদের সাথে ঈশ্বর। জন 1:1-2:5-2:6-এ যিশু মার্থাকে বলেছিলেন, আমি পুনরুত্থান এবং জীবন, যে আমাকে বিশ্বাস করে যদিও সে মারা যায় তবুও সে বাঁচবে, এবং যে কেউ বেঁচে থাকে এবং আমাকে বিশ্বাস করে সে কখনও মরবে না। এই বিবৃতিটি অনন্ত জীবনের পথ হিসাবে যিশুতে বিশ্বাসের গুরুত্বের উপর জোর দেয়। যিশু তার অনুসারীদের অনুতাপ করতে এবং তাদের পথ পরিবর্তন করার নির্দেশ দিয়েছিলেন, তারা যেভাবে চিন্তা করে এবং কাজ করে ঈশ্বরের রাজ্য কাছাকাছি ছিল। যিশুর পুনরুত্থান খ্রিস্টধর্মের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা মৃত্যু এবং শয়তানের উপর বিজয়ের প্রতিনিধিত্ব করে। তার পুনরুত্থানের মাধ্যমে যিশু তার দেবত্ব প্রদর্শন করেছিলেন এবং যারা তাকে বিশ্বাস করেন তাদের অনন্ত জীবনের উপায় প্রদান করেছিলেন। পুনরুত্থান হল খ্রিস্টান ধর্মতত্ত্বের একটি কেন্দ্রীয় নীতি, যারা পরিত্রাণের পথ খুঁজছেন তাদের জন্য বিশ্বাস এবং অনুতাপের গুরুত্বের উপর জোর দেয়। গসপেল থেকে বার্তা সারসংক্ষেপ। যিশুর মৃত্যু এবং পুনরুত্থান। ঈশ্বরের প্রতিশ্রুতি পূরণ এবং শয়তানের মৃত্যুর ক্ষমতা চূর্ণ। ঈশ্বরের কাছে পুনরুদ্ধার করার সুযোগ প্রদান করে সকল মানুষকে আশীর্বাদ করেছেন। ডেভিডের বংশধর হিসাবে তিনি পেন্টেক্সটের কয়েক দিনের মধ্যে একটি প্রতিষ্ঠা করবেন। আধ্যাত্মিক রাজ্য এই বিশ্বের একটি নয় যেখানে ঈশ্বর তার লোকেদের শুদ্ধ করেছেন। ঈশ্বরের মেষশাবকের রক্ত দ্বারা পাপের। পেন্টেক্সট দিবসে পিতা তার প্রতিশ্রুতি পূরণ করেছিলেন এবং যিশু আত্মা ঢেলে দিয়েছিলেন। অতএব ঈশ্বরের ডান দিকে উন্নীত হয়ে এবং পিতার কাছ থেকে পবিত্র আত্মার প্রতিশ্রুতি পেয়ে তিনি তা ঢেলে দিলেন, যা তোমরা এখন দেখছ ও শুনছ। পবিত্র আত্মার সাথে বাপ্তিস্ম হল পিতার প্রতিশ্রুতি পূরণে। পেন্টেক্সটের দিনে যিশু আত্মার সাথে যা করেছিলেন, যিশু সমস্ত মাংসের উপর আত্মা ঢেলে দিয়েছিলেন। আত্মা তখন সমস্ত সংরক্ষিত লোকদের জন্য উপলব্ধ হয়ে ওঠে, জাতি, ইহুদি বা বিধর্মী, বা ঈশ্বরের সরকারে ভূমিকা, যাজক, নবী ইত্যাদি থেকে স্বাধীন। বিদ্রোহ। আত্মার সাথে বাপ্তিস্ম সর্বদা একটি প্রতিশ্রুতি ছিল এবং কখনও আদেশ ছিল না। অতএব ইসরায়েলের সমস্ত পরিবার নিশ্চিতভাবে জানুক যে ঈশ্বর তাকে প্রভু এবং খ্রিস্ট উভয়ই করেছেন, এই যিশু যাকে আপনি ক্রুশে দিয়েছিলেন। এখন যখন তারা এই কথা শুনল, তখন তাদের হৃদয় ভেঙে গেল এবং পিতর ও বাকি প্রেরিতদের বললেন, ভাইয়েরা, আমরা কি করব? এবং পিতর তাদের বললেন, তোমাদের প্রত্যেকে অনুতপ্ত হও এবং বাপ্তিস্ম গ্রহণ করো আপনার পাপের ক্ষমার জন্য যিশু খ্রিস্টের নাম, এবং আপনি পবিত্র আত্মার উপহার পাবেন, কারণ প্রতিশ্রুতিটি আপনার জন্য এবং আপনার সন্তানদের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, আমাদের প্রভু ঈশ্বর যাকে নিজের কাছে ডেকেছেন তাদের জন্য। এবং আরও অনেক কথার সাথে তিনি সাক্ষ্য দিলেন এবং তাদের এই বলে উপদেশ দিতে থাকলেন, নিজেদের থেকে রক্ষা করুন এই কুটিল প্রজন্ম। সুতরাং যারা তার বাক্য গ্রহণ করেছিল তারা বাপ্তিস্ম নিয়েছিল, এবং সেদিন প্রায় 3,000 প্রাণ যোগ হয়েছিল। সারাংশ গসপেল থেকে বার্তা। যিশুর মৃত্যু এবং পুনরুত্থান কেন্দ্রিক গসপেল থেকে বার্তা। পাঠ্যটি হাইলাইট করে যে যিশুর বলিদান ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ করেছিল এবং শয়তানের মৃত্যুর শক্তিকে চূর্ণ করেছিল, সমস্ত লোককে ঈশ্বরের কাছে পুনরুদ্ধার করার সুযোগ দিয়েছিল। ডেভিডের বংশধর হিসাবে যিশু পেন্টেক্সটে একটি আধ্যাত্মিক রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ঈশ্বরের লোকেরা ঈশ্বরের মেষশাবকের রক্ত দ্বারা পাপ থেকে শুচি হয়। শাস্ত্রে পেন্টেক্সটের দিনের তাৎপর্যের উপর জোর দেওয়া হয়েছে, যেখানে পিতা তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন এবং পবিত্র আত্মা ঢেলে দিয়েছিলেন, এইভাবে পিতার প্রতিশ্রুতি পূরণ করে। এটি ঈশ্বরের রাজ্যে তাদের জাতি বা ভূমিকা নির্বিশেষে সমস্ত সংরক্ষিত লোকেদের জন্য আত্মাকে উপলব্ধ করেছে। পাঠ্যটি প্রেরিত 2:3-6:4-1 থেকে একটি উদ্ধৃতি দিয়ে শেষ হয়, যেখানে পিতার লোকেদের অনুতাপ করার, তাদের চিন্তাভাবনা এবং কাজ করার উপায় পরিবর্তন করুন এবং তাদের পাপের ক্ষমার জন্য যিশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নেওয়ার আহ্বান জানান। এই প্রতিশ্রুতি সমস্ত মানুষের জন্য, এবং যারা তার বাক্য গ্রহণ করেছিল তারা বাপ্তিস্ম নিয়েছিল, সেই দিন প্রায় 3,000 আত্মা যোগ করেছিল। সামগ্রিকভাবে সারাংশটি যিশুর বলিদানের উপর জোর দেয় এবং এটি মানুষকে ঈশ্বরের কাছে পুনরুদ্ধার এবং পুনরুদ্ধার করার সুযোগ প্রদান করে। যিশুর শিক্ষা ও আদেশ। উদ্ধৃতি জাতির জন্য ঈশ্বরের শব্দ থেকে হয়। যিশু যখন শুনলেন যে জোহনকে কারাগারে রাখা হয়েছে, তখন তিনি গালিলে ফিরে গেলেন। তিনি নাসরত ছেড়ে কফরনাহুমে নিজের বাড়ি করলেন। তারপর থেকে যিশু লোকদের বলতে শুরু করলেন, ঈশ্বরের দিকে ফিরে যাও এবং তোমার চিন্তাভাবনা ও কাজ পরিবর্তন করো, কারণ এর রাজ্য ভাল্লুকের রাজ্য। যিশু পুরো গালিল জুড়ে গেলেন। তিনি সমাজগৃহে শিক্ষা দিলেন এবং ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন। রাজ্য ম্যাথ 4:1-2, 1:7-2:3। তোমরা শুনেছ যে বলা হয়েছিল, কখনো ব্যভিচার করো না, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যে একজন মহিলার দিকে লালসার দৃষ্টিতে তাকায় সে ইতিমধ্যেই তার অন্তরে ব্যভিচার করেছে। ম্যাথ 4:2-7-2:8। যে কেউ দূরে রাখবে, গ্রিক শব্দ থেকে আপলোসি, কো আছে ডিভোর্স, কিন্তু ডিভোর্সের গ্রিক শব্দ হল ধর্মত্যাগ, তার স্ত্রী, তাকে তালাকের একটি শংসাপত্র দিতে দিন, অপোসিয়েন, একটি নথি প্রমাণ করে যে সে অবিশ্বস্ত ছিল না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ তার স্ত্রীকে ব্যভিচারের, পণ্যাস অবৈধ যৌনমিলনের জন্য সঞ্চয় করে, অপলুণ, তালাকের শংসাপত্র ব্যতীত তাড়িয়ে দেবে, তাকে তাকে বাঁচার জন্য এমন পরিস্থিতিতে ফেলে, ব্যভিচার করা, মোচিজেস, তার স্বামী ছাড়া অন্য কারো সাথে যৌন সম্পর্ক করা যার সাথে সে এখনও বিবাহিত। এডকে বিবাহ এবং বিবাহবিচ্ছেদ থেকে ম্যাথু 5:3-1, 3:2 ম্যাথিউ 1:9 এবং মার্ক 1:0 দেখুন। তোমরা শুনেছ যে বলা হয়েছিল চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত, কিন্তু আমি তোমাদের বলছি, খারাপ লোকের বিরোধিতা করো না। যদি কেউ আপনাকে আপনার ডান গালে থাপ্পড় দেয়, তবে আপনার অন্য গালটিও তার দিকে ঘুরিয়ে দিন। যদি কেউ আপনার শার্ট নেওয়ার জন্য আপনার বিরুদ্ধে মামলা করতে চায়, তবে তাকে আপনার কোটও দিতে দিন। যদি কেউ আপনাকে 1 মাইল যেতে বাধ্য করে, তবে তার সাথে 2 মাইল যাও। যে তোমার কাছে কিছু চায় তাকে দাও। যে আপনার কাছ থেকে কিছু ধার করতে চায় তাকে দূরে সরিয়ে দেবেন না। ম্যাথু 5:3-8, 4:2 মন্তব্য: আপনি শুনেছেন যে এটি বলা হয়েছিল ঐতিহ্যের উল্লেখ করে, মৌখিক শিক্ষা। তোমার প্রতিবেশীকে ভালোবাস আর তোমার শত্রুকে ঘৃণা কর, কিন্তু আমি তোমাকে বলছি, তোমার শত্রুদের ভালোবাস এবং যারা তোমাকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা কর। এইভাবে আপনি দেখান যে আপনি আপনার স্বর্গের পিতার সন্তান। ম্যাথু 5:4-3, 4:5 দৃষ্টি আকর্ষণ করার জন্য জনসমক্ষে আপনার ভালো কাজগুলি না করার বিষয়ে সতর্ক থাকুন। ম্যাথু 6:1 আপনি যখন প্রার্থনা করেন, তখন ভণ্ডদের মতো হজো না। তারা উপাসনালয়ে এবং রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে পছন্দ করে, যাতে সবাই তাদের দেখতে পায়। ম্যাথু 6:5 আপনি যখন প্রার্থনা করেন, তখন বিধর্মীদের মতো ঘোরাঘুরি করবেন না, যারা মনে করে যে তারা অনেক কথা বললে তাদের শোনা হবে। ম্যাথু 6:7-8 আপনি যদি অন্যদের ব্যর্থতা ক্ষমা করেন, তবে আপনার স্বর্গীয় পিতাও আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি যদি অন্যদের ক্ষমা না করেন, তবে আপনার পিতা আপনার ব্যর্থতা ক্ষমা করবেন না। ম্যাথু 6:14-15 যখন আপনি উপবাস করেন, ভণ্ডদের মতো দুঃখী দেখা বন্ধ করুন। তারা দুঃখী মুখ ধারণ করে এটা স্পষ্ট করে যে তারা উপবাস করছে। ম্যাথু 6:16 পৃথিবীতে নিজেদের জন্য ধন সঞ্চয় করা বন্ধ করো, যেখানে পতঙ্গ ও মরিচা ধ্বংস করে এবং চোরেরা ভেঙে চুরি করে। পরিবর্তে স্বর্গে নিজের জন্য ধন সঞ্চয় করুন, আপনার ধন যেখানে থাকবে সেখানেই আপনার হৃদয় থাকবে। ম্যাথু 6:19-21 আপনি ঈশ্বর ও সম্পদের সেবা করতে পারবেন না। ম্যাথু 6:24 তাই আমি আপনাকে উদ্বিগ্ন হওয়া বন্ধ করতে বলছি। ম্যাথু 6:25 এবং লুক 1:2, 2:2, 3:4 কিন্তু প্রথমে তার রাজ্য এবং তার অনুমোদনের বিষয়ে উদ্বিগ্ন হন, তারপর এই সমস্ত জিনিস আপনার জন্য সরবরাহ করা হবে। ম্যাথু 6:3-3 বিচার করা বন্ধ করুন, যাতে আপনার বিচার না হয়। ম্যাথু 7:1-2 এবং লুক 6:37-42 সর্বদা অন্য লোকেদের জন্য আপনি যা চান তা আপনার জন্য করুন। ম্যাথু 7:1-2 এবং লুক 6:3-1 যে কেউ আমাকে বলে, প্রভু প্রভু, স্বর্গের রাজ্যে প্রবেশ করবে, তবে কেবলমাত্র সেই ব্যক্তি যে আমার স্বর্গের পিতা যা চায় তা করে। ম্যাথু 7:2-1, 2:2 যে কেউ আমার কথা শোনে কিন্তু তা মানে না, সে হবে একজন মূর্খের মতো। ম্যাথু 7:2-4 এবং লুক 6:47-49 তুমি কি মন্দ লোকেদের ভালো কিছু বলতে পারো? তোমার মুখ তোমার ভিতর থেকে যা আসে তাই বলে। ভালো লোকেরা তাদের মধ্যে থাকা ভালো কাজগুলো করে, কিন্তু মন্দ লোকেরা তাদের মধ্যে থাকা মন্দ কাজগুলোই করে। আমি বিচারের দিন মানুষ গ্যারান্টি দিতে পারি, তাদের প্রতিটি অসতর্ক কথার হিসাব দিতে হবে। তোমার কথায় তোমাকে নির্দোষ ঘোষণা করা হবে, অথবা তোমার কথায় তোমাকে দোষী ঘোষণা করা হবে। ম্যাথু 1:2, 3:4, 3:7 এই লোকেরা তাদের ঠোঁটে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে। তাদের আমার উপাসনা অর্থহীন। মুখ থেকে যা বের হয় তা একজন মানুষকে অশুচি করে। ম্যাথু 1:5-8:1-1 যীশু তার শিষ্যদের বলেছিলেন তাকে হত্যা করা হবে, কিন্তু তৃতীয় দিনে তাকে পুনরুজ্জীবিত করা হবে। পিটার বললেন, স্বর্গ নিষিদ্ধ করুন প্রভু, এটা তোমার সাথে কখনই ঘটবে না। যীশু পিতরকে বললেন, আমার পথ থেকে সরে যাও শয়তান, তুমি আমাকে পাপ করতে প্রলুব্ধ করছ। আপনি ঈশ্বর যেভাবে চিন্তা করেন সেভাবে ভাবছেন না, কিন্তু মানুষেরা যেভাবে চিন্তা করেন। তারপর তিনি যোগ করেন, যারা আমার সাথে আসতে চায় তাদের অবশ্যই তাদের ইচ্ছা মতো না বলতে হবে, তাদের ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করতে হবে। ম্যাথু 1:6-21-25 এবং মার্ক 8:3-4-9-1 এবং লুক 9:2-3-2-7। স্বর্গের রাজ্যে কে শ্রেষ্ঠ? আমি এই সত্যের নিশ্চয়তা দিতে পারি, যদি না আপনি পরিবর্তন করেন এবং ছোট বাচ্চাদের মতো না হন, আপনি কখনই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না। ম্যাথু 1:8-1-4 এবং মার্ক 9:3-3-3-7 এবং লুক 9:4-6-4-8। যদি একজন বিশ্বাসী খ্রিস্টে একজন কিছু ভুল করে যান, যখন আপনি দুজন একা থাকেন তখন তার মুখোমুখি হন। যদি সে আপনার কথা শোনে, আপনি সেই বিশ্বাসীকে ফিরিয়ে দিয়েছেন। ম্যাথু 1:8-1:5-1:6। প্রভু, আমাকে কতবার একজন বিশ্বাসীকে ক্ষমা করতে হবে যে আমাকে অন্যায় করে? 7 বার যীশু তাকে উত্তর দিলেন, আমি তোমাকে বলছি, শুধু 7 বার নয়, 70 বার 7 বার। প্রতিবারই তিনি ক্ষমা চান। ম্যাথু 1:8-2:1-2:2। গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমার কোনো ভালো কাজ করা উচিত? আমি এই সমস্ত আদেশ পালন করেছি, আমার আর কি করার দরকার আছে? যীশু তাকে বললেন, তুমি যদি নিখুঁত হতে চাও, তোমার যা আছে তা বিক্রি করো, গরিবদের টাকা দাও, তাহলে তোমার স্বর্গে ধন থাকবে, তারপর আমাকে অনুসরণ করো। যুবকটি এই কথা শুনে দুঃখিত হয়ে চলে গেল, কারণ সে অনেক সম্পত্তির মালিক ছিল। ধনের উপর নির্ভর করে অনন্ত জীবন পাওয়া যায় না। ম্যাথু 1:9-2:2-2:1 এবং মার্ক 1:0-1:7-3:1 এবং লুক 1:8-1:8-3:0। মোশির শিক্ষার একজন বিশেষজ্ঞ যীশুকে জিজ্ঞাসা করে পরীক্ষা করেছিলেন, গুরু, মোশার শিক্ষার মধ্যে কোন আদেশটি সর্বশ্রেষ্ঠ? যীশু তাকে উত্তর দিয়েছিলেন, প্রভু তোমার ঈশ্বরকে তোমার সমস্ত হৃদয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে এবং প্রাণ দিয়ে ভালোবাসো তোমার সমস্ত মন, এটি সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আদেশ। দ্বিতীয়টি এটির মতো, আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসুন যেমন আপনি নিজেকে ভালোবাসেন। মোশির সমস্ত শিক্ষা এবং নবীরা এই দুটি আদেশের উপর নির্ভর করে। প্রেম সর্বদা একজনকে পুরানো এবং নতুন চুক্তিতে ঈশ্বরকে যা খুশি করে তাই করতে দেয়। ম্যাথু 2:2-3:4-4-0 এবং মার্ক 1:2-2:8-3:4। আমি এই সত্যের নিশ্চয়তা দিতে পারি, যদি না আপনি পরিবর্তন করেন এবং ছোট বাচ্চাদের মতো না হন, আপনি কখনই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না। ম্যাথু 1:8-3:4। এখন কলুষিত প্রকৃতির প্রভাবগুলি সুস্পষ্ট। অবৈধ যৌনতা, বিকৃততা, প্রতিশ্রুতি, মূর্তিপূজা, মাদকের ব্যবহার, ঘৃণা, প্রতিদ্বন্দ্বিতা, হিংসা, রাগান্বিত বিস্ফোরণ, স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, দ্বন্দ্ব, দলাদলি, হিংসা, মাতালতা, বন্য পার্টি এবং অনুরূপ জিনিসগুলি। এস অনুবাদ আছে, এখন দৈহিক কাজগুলি স্পষ্ট। যৌন অনৈতিকতা, অপবিত্রতা, কামকতা, মূর্তিপূজা, জাদুবিদ্যা, শত্রুতা, কলহ, হিংসা, রাগ, প্রতিদ্বন্দ্বিতা, বিভেদ, হিংসা, মাতালতা, প্রতারণা এবং এই জাতীয় জিনিস আমি আপনাকে সতর্ক করছি, যেমন আমি আপনাকে আগে সতর্ক করেছিলাম, যারা এই ধরনের কাজ করে তারা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না। আপনি কি জানেন না যে দুষ্ট লোকেরা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না? নিজেদেরকে প্রতারণা করা বন্ধ করুন। যারা যৌন পাপ করে চলেছে, যারা মিথ্যা দেবতার পূজা করে, যারা ব্যভিচার করে, সমকামী বা চোর, যারা লোভী বা মাতাল, যারা অপমানজনক ভাষা ব্যবহার করে বা যারা লোকেদের লুট করে, তারা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না। 1 কুরিন্থিয়ান্স 6:9-1:1